তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করা ভাগ্যের উপরে নির্ভরশীল। যদি নসিবে না থাকে তবে হবে না। হাজার হাজার মানুষ রওজার আশেপাশে ঘুরছে কিন্তু দুরূদ শরীফ পড়ছে না, হয়তো ভিতর থেকে আসে না, না হয়তো নসিবে নেই। এই জন্যই বললাম ভাগ্যের অনেক বড় এক নির্ভরশীল তার সে যে দুরূদ শরীফ পড়তে পারবে। রওজার আশেপাশে থাকে, তারপর হয়তো বা দিন পার হয়ে যায়, একবারও মুখ থেকে দুরূদ শরীফ আসে না। আবার রওজা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে পৃথিবীর আর এক প্রান্তে, আবার সেখান থেকেও দৈনিক হাজারবার দুরূদ শরীফ পাঠ করতেছে। নসিব, ভাগ্যের কথা এগুলো। তো আমি আপনি যেখানেই থাকি না কেন, আমাদের উচিত সর্বক্ষণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে থাকা, দুরুদ ও সালাম পাঠ করা। নিজের এই জবানকে যদি আমরা দুরুদ ও সালামের মাধ্যমে তরুতাজা রাখতে পারি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘোষণা সাফাত করে তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে থাকি, হামদে বারি তাআলা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর পাশাপাশি আপনাদের কল এসএমএসগুলো আমরা অ্যাড করার চেষ্টা করি, আর এক একটি বিষয় নিয়ে এক এক সময় আলোচনা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকেও একটি বিষয় নিয়েছি, আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। যে যেখানে আছি আমরা, চলুন ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয় আপনাদেরকে জানাবো, হামদে বারি তাআলা শুনবো, আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إن آمنت بربكم فاسمعون يسألون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون صدق الله العظيم
سبحان الله سبحان الله الله تبارك وتعالى কি চমৎকার কথাগুলো এই সুরার মধ্যে এই আয়াতের মধ্যে ইরশাদ করেছে অনেকগুলো আয়াতে কারিমাই আমরা শ্রবণ করলাম এবং স্ক্রিনে তার অর্থ তর্জমাও কিন্তু আমরা দেখলাম একটি আয়াতের তর্জমা এভাবে ছিল এমন লোকদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চান না আর তারা সৎ পথের উপর রয়েছে আজ ইনশাআল্লাহ তাবারক তাআলা অনুসরণ নিয়েই কথা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা যখন আলোচনা আমরা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা দর্শক শ্রোতা যেহেতু আমরা সমাজে বসবাস করি আর সমাজে বসবাস করতে গিয়ে আল্লাহ তাবারক তাআলার এক সিস্টেম আমার প্রতিদিনের কিছু কাজকর্ম আসা যাওয়া ওঠা বসা এগুলো করতেই হয় প্রত্যেকটা ব্যক্তিকেই ঘর থেকে বের হতে হলে বা অফিসে যেতে হলে স্কুল কলেজ মাদ্রাসায় যেতে হলে মানুষকে ঘর থেকে বের হতে হবে আর যখন আমরা নিজের ঘর থেকে বের হই কোথাও যাওয়ার উদ্দেশ্যে ধর্মীয় দিক থেকে সেটাকে বলা হয় সফর আমরা যখন ঘর থেকে বের হই কোথাও যাওয়ার উদ্দেশ্যে আর এটা ধর্মীয় দিক থেকে বলা হয় এটাকে সফর আর এই সফর করে না এমন মানুষ পাবেন না আপনি সচরাচর আমরা যারা স্কুল কলেজ মাদ্রাসা চাকরি ব্যবসা বাণিজ্য দেশ বিদেশ এর সাথে আমাদের সম্পর্ক একটা ব্যক্তিকে পাবেন না কর্মহীন কোনো না কোনোভাবে সে কর্মের সাথে জড়িত আছে এখন হোক সে স্কুলের টিচার বা কলেজের টিচার বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো অফিসে কর্মের সাথে তার সম্পর্ক আর সেই কর্মটা সে ঘরে বসে করে না অবশ্যই ঘর থেকে তাকে বের হতে হয় তো প্রত্যেকটা ব্যক্তির জীবনেই এই সফর নামের শব্দটা আসে কারো জীবনে প্রতিদিনই আসে আবার কারো জীবনে সপ্তাহে আসে কারো জীবনে মাসে আসে আল্লাহ তাআলা দয়া করুক এই সফরটা যদি মদিনার দিকে হয়ে থাকে মদিনা মদিনা তার নসিব তার ভাগ্যই অন্যরকম আর এই সফর যেহেতু প্রত্যেকটা ব্যক্তির জীবনেই আসে বা প্রত্যেকটা ব্যক্তিকেই সফর করতে হয়তো বা সে ঢাকা থাকে গ্রামে যাবে না হয়তো গ্রাম থেকে ঢাকায় আসবে না হয়তো দেশ থেকে বিদেশে যাবে ধর্মীয় দিক থেকে যদি চিন্তা করি এই সফরটা প্রত্যেকটা ব্যক্তির জীবনেই আসে এখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সফর সম্পর্কে কি বলছেন আর এর তর তরিকা কি রয়েছে সুন্নাত তরিকা কি রয়েছে ইসলামের হুকুম আহকাম কি রয়েছে আদেশ কি রয়েছে নিষেধ কি রয়েছে এই সফরের ব্যাপারে ইসলাম অপূর্ণ নয় পরিপূর্ণ একটি দিন আর এই পরিপূর্ণ দিন আমাদেরকে শিক্ষা দেয় তুমি কিভাবে সফর করবে কখন করবে কোথায় করবে কোন টাইমে করবে সময়ও বলে দেয় এবং প্রত্যেকটা পদ্ধতি ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় যে আমি এই সফরটা কিভাবে করব যাতে করে আমার নিরাপদ সফর হয় সুন্দরভাবে সফর করতে পারি সফরটাও যেন সহজ হয়ে যায় আর এর মাধ্যমে যেন সওয়াব আমার অর্জন হয় দর্শক আমরা না জানার কারণে সফর তো প্রতিদিনই করি দেখা গেছে এমনও মানুষ পাওয়া যায় সমাজের মধ্যে যদি মোতালিবের কথা বলি তো ভুল হবে না প্রতিদিন তার অফিসে আসতে এক ঘন্টা লাগে যেতে আবার এক ঘন্টা লাগে প্রতিদিনের এক রুটিন হয়ে গেছে প্রতিদিনের রুটিন হয়ে গেছে মিরাজ ভাইয়ের কথা যদি বলি তো মিরাজ ভাইয়ের মনে হয় সকাল সন্ধ্যা সফরের চিন্তাই থাকে তিনি যে সকাল হয়েছে তো কোথায় যাব সন্ধ্যা হলো তো এখন সফরে কোথায় যাব অর্থাৎ সকাল আর সন্ধ্যা তার সফরের চিন্তাতেই থাকে আমার সাথে দুইজন আছে দুইজনের কথাই বললাম বাকি দর্শক যারা আছেন আমার সাথে হাজারো মানুষ আছেন আপনাদের জীবনের ধারণা আবার ভিন্ন আপনারা বিভিন্নভাবে সফর করে থাকেন, তো যেহেতু সফর আমাকে আপনাকে করতেই হয়, আর এটা জীবনের তাগিদে হোক বা ইসলামের জন্য হোক এটা করতে হয়, তো সেই সফরটার একটু যদি নিয়মটা মেনে চলি, একটু নিয়মটা দেখেন গাড়িতে উঠতেই হয়, তো সেই ওঠাটা যদি ইসলামের হুকুম মোতাবেক হয়, সুবহানাল্লাহ, গাড়িতে উঠে বসতেই হয়, সেই বসাটা যদি ইসলামের হুকুম মোতাবেক হয়, গাড়ি থেকে তো নামতেই হবে আমাকে, সেই নামাটাও যদি ইসলামের হুকুম মোতাবেক হয়, তবে আমার সেই সফরটা দিনই সফর, সওয়াবের কাজ, সওয়াব পাবো আমি, আমার আমলনামায় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ তাবারক তাআলা। আজকে এই সফর নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আমরা করার চেষ্টা করব। মিরাজ ভাই আমাদের সাথে আছেন এবং মুতালিব ভাই আমাদের সাথে আছেন, আমরা তাদের থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরগুলোও শুনবো এবং সাহাবা একরামের সফর যেভাবে করছেন তাও শুনবো, আর আমাদের এই সফরে করণীয় কী রয়েছে, বর্জনীয় কী রয়েছে তাও আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। চলুন আলোচনায় যাওয়ার পূর্বে আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি, আমাদেরকে হামদ শুনিয়ে দিন।
হে খালিক, খালিক, মালিক, মালিক, রব মহান, সুবহানাল্লাহ, 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 হে খালিক মালিক রব মহান, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, মুরাভি মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া, ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া, সুবহানাল্লাহ, সালিকিয়া পরাধিয়া জি শূন্য ঝুলি সাথ নিয়ে হাজির, শূন্য ঝুলি সাথ নিয়ে হাজির, কর দান দক্ষিণা নবীর উসিলায়, কর দান দক্ষিণা নবীর উসিলায়।
সুবহানাল্লাহ
হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান,
সুবহানাল্লাহ
তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার,
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। আমাদের জুনায়েদ ভাই খুবই চমৎকার কালাম শোনালেন আমাদেরকে, হামদে বারী তালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ও তালা যেভাবে করে আমরা দূর দেশে থেকে আল্লাহ তাবারক ও তালার এই জিকির করছি, এমন একদিন চলে আসুক কি হেরেম শরীফের সামনে বসে আল্লাহ তাবারক ও তালার জিকির করার মতো তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক, সেই সফরটাও আল্লাহ তালা আমাদেরকে নসিব করে দিক, আমাদের ভাগ্যে লিখে দিক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি সফরের সুন্নাত, কিছু আলোচনা আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তালা নাতে রসুল মকবুল সাল্লাহ সাল্লাম শুনবো, আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করো। মোতালিব ভাই আমাদের সাথে আছেন, মোতালিব ভাই থেকেই শুরু করি, সফরের সুন্নাত নিয়ে কিছু মাদানি করুন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سفر একটা দীর্ঘ আলোচনা।
জি,
আমরা আমাদের বুজুর্গগণ বিয়ে কেরাম সাহাবায়ে কেরাম ওলি আল্লাহ যারা আছে প্রত্যেকের জীবনে এটা একটা অপরিহার্য অংশ, প্রত্যেকেই সফর করেছেন তারা দিনের খেদমতের জন্য, দিনকে আরো কিভাবে মানুষের সামনে তুলে ধরা যায় এই বিষয়টাকে সামনে রেখে তারা এক দেশ থেকে অন্য দেশ এমনকি মাতৃভূমি পর্যন্ত চিরতরে ত্যাগ করে সফর করে এসে অন্য দেশে বসবাস করেছেন ইসলামের স্বার্থে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলাও এ ব্যাপারে ইরশাদ করেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানদুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল লাযিনা তাকাউ আফালা তাআকিলুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি সফর করো না ফিল আরদি জমিনের মধ্যে, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা মানুষকে ভ্রমণ করার জন্য সফর করার জন্য উদ্বুদ্ধ করছেন। কেন করছেন? যেন আমরা দেখতে পারি আল্লাহ তাআলা যে পূর্ববর্তী যা সকল উম্মত ছিল যারা নবীর সাথে গুস্তাকি করেছে, নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তাদের যে অবস্থা হয়েছে, কী অবস্থা হয়েছিল সেটাকে দেখার জন্য, জানার জন্য, যাতে আমাদের ঈমান তরতাজা হয়, আমরাও যেন শিখতে পারি যে আসলে আল্লাহ তাআলার অবাধ্য হলে কি হতে পারে। অতঃপর বলেন ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকওয়া ফালা তাআকিলুন, আর আখিরাতের যে ঘর অর্থাৎ জান্নাত সেটা হচ্ছে অত্যন্ত উত্তম আর সেটা হচ্ছে মুত্তাকিনদের জন্য।
জি জি,
আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না? আসলে মানব জীবন হচ্ছে একটা অনন্ত ভ্রমণের অংশবিশেষ, অর্থাৎ মানুষ সেই আলমে রুহ থেকে, রুহের জগৎ থেকে, আলমে আরওয়াহ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যারা আছি বা মৃত্যুর পর একটা সফরের মধ্যেই থাকবো, সেই সফরটা আমাদের শুরু হয়েছে রুহের জগৎ থেকে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে রুহগুলোকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই, তখন আমরা বলেছিলাম কলু বালা, কেন নয়, আপনি আমাদের প্রভু। সেই যে আমাদের যাত্রা শুরু হয়েছে সেই আলমে রুহ থেকে আমরা এসেছি মায়ের গর্ভে, সেখানে একটা জগৎ বলতে পারি, তারপরে আছে আলমে দুনিয়া, এখন আমরা যেখানে বসবাস করছি সেই সফর চলছে, আমরা যদি আমাদের সার্বিক দিক থেকে দেখি, তারপর আমরা আলমে বারজাখে যাব কবরের জিন্দগি, সেখান থেকে পার হয়ে আমরা যাব কিয়ামতের ময়দানে, অতঃপর অনন্তকালের যে জীবন সেটা শুরু হবে। এটা হচ্ছে আমাদের সার্বিক সফর, অর্থাৎ সেই আলমে রুহ থেকে এবং কেয়ামত পর্যন্ত। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত, আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন
ইনশাআল্লাহ তাআলা।
তো এর মধ্যে যখন আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবীতে সফর করার অনেক গুরুত্ব রয়েছে। সফর করার মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনা যায়, জানা যায়। আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো রয়েছে, আল্লাহ তাআলা যে এই পৃথিবী সৃষ্টি করেছেন, সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। আকাশ বলি, জমিন বলি, আর জমিনের মধ্যে যা কিছু আছে, পাহাড়, পর্বত, নদী, নালা, যা কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। কেন? সকল কিছু তো আর আমরা কাজে লাগাতে পারি না। পাহাড়কে যদি বলি, পাহাড় আমরা কি কাজে লাগাবো? কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই পাহাড়ও আমাদের অনেক কাজে লাগে। পাহাড় তো আল্লাহ তাআলার এমন নিদর্শন, যদি কেউ সেটা নিয়ে ভাবে তা আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় একটা ভূমিকা রাখবে। এখন আমরা তো সফর করি, সফরের মধ্যে পাঁচটি ক্যাটাগরি আছে, যে কিছু সফর হচ্ছে ফরজ, কিছু হচ্ছে ওয়াজিব, কিছু হচ্ছে সুন্নত মুস্তাহাব, কিছু মুবা, আবার হারামও আছে।
জি,
তো হারাম হচ্ছে সেই সফর যে সফরের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানির জন্য যাওয়া হয়, যে অমুক জায়গায় এই কাজটা হচ্ছে, যে কাজটা হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্য। মানুষ যায়, এখন দেখা যায় দেশ বিদেশ সফর করছে, কিন্তু সফরের উদ্দেশ্য হচ্ছে যে এরকম কাজ করা যেটা শরীয়ত বিরোধী। তো এই সফর, এই সকল সফর হচ্ছে হারাম, আবার কিছু সফর হচ্ছে ওয়াজিব। এখন আপনি এমন একটা রাষ্ট্রে, এমন একটা এলাকায় বসবাস করেন যেখানে ইলমে দিন অর্জন করার আপনার সুযোগ নেই, তখন আপনাকে ইলমে দিন অর্জন করার জন্য অন্য জায়গায় যেতে হবে। কেননা দিনই এলেম অর্জন করা হচ্ছে আমাদের জন্য ফরজ, আর সেই এলেমটাকে অর্জন করার জন্য যদি আপনাকে বাহিরে যেতে হয় সেটা আপনার জন্য আবশ্যক, আপনাকে যেতে হবে। আবার কিছু কিছু সফর হচ্ছে মুস্তাহাব, আপনি যাবেন বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাজার জিয়ারতের জন্য, সেখানে গিয়ে আপনার অন্তর শান্তি হবে, আপনার যে মনের ক্লান্তি আছে সেটা দূর হবে, আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আছে সেগুলো দেখে দেখে আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। তো এই ধরনের সফরগুলো হচ্ছে মুস্তাহাব, পছন্দনীয় সফর। এখন আমরা আসলে ডিসাইড করব যে আমরা আসলে কি ধরনের সফর করতে চাচ্ছি।
রাইট,
আপনাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আপনি ইচ্ছা করলে আপনি বিভিন্ন দেশে সফর করতে পারেন, বা আমাদের দেশেও দেখা যায়, বিভিন্ন দেশেও যদি না যায়। এখন একটা আমি কালকে ভাবছিলাম যে আসলে হঠাৎ করে এরকম একটা অনুষ্ঠানের নাম যে সফরের সুন্নাত, পরে আসলে ভাবলাম ভালোই একটা নাম দেওয়া হয়েছে, কারণ এখন শীতকাল আসছে,
সফরটা
একটু বেশি হয়, আর বিশেষ করে ডিসেম্বর আমাদের স্কুল প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো থেকেও শিক্ষা সফরের উদ্দেশ্যে বের হয়। তো সফরের তো সুন্নত আছে, কিন্তু সফরের উদ্দেশ্যটা কী হবে সেটা আগে আসলে আমাদের জানা উচিত। কেননা আমরা জানি যে প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল। কেননা হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এরপরে আসছে যে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহিম। এখন আমরা সফর করব এবং এই ডিসেম্বর মাসে, এই শীতকালীন মাসে মানুষ সফর করবে, আমরা টাকা দিয়ে পয়সা খরচ করে সফর করব, সেই সফরটাও কিন্তু আমাদের অনেক নেকির মাধ্যম হতে পারে। যদি আমার এটা নিয়ত থাকে আমি যেখানে যাচ্ছি ইলমে দিন অর্জন করব, আল্লাহ তাআলার যে নিদর্শনগুলো আমার চোখের সামনে পড়বে শুকরিয়া আদায় করব, এর মাধ্যমে আমার ঈমানকে আরো সতেজ করার চেষ্টা করব। তো কিন্তু বিপরীতটা একটু বেশি দেখা যায়। এখন আমার প্রতিষ্ঠান থেকে যাচ্ছে অসংখ্য ছাত্র, যাচ্ছে বাসের মধ্যে যাচ্ছে, আল্লাহ তাআলার যে এত সুন্দর পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এত কিছু দিয়েছেন, তো সফর করার সময় দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার যে নিষেধ কাজগুলো এগুলো বেশি হয়ে যাচ্ছে। গান বাজাতে বাজাতে ছুটছে, গাড়িতে বক্স লাগানো, প্রাইভেট কারে যারা যাচ্ছে সেখানে গান বাজছে। তো যেখানে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, এত সুন্দর নিয়ামত দেখার পর শুকরিয়া আদায় করার কথা, সেখানে শুকরিয়া আদায় না করে আমরা আরো
গুনাহের কাজে লিপ্ত,
তো অবশ্যই আমাদেরকে এর থেকে বিরত থাকা উচিত। কেননা আল্লাহ তাআলা সবকিছুর হিসাব নেবে। আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, এবং যাবতীয় পৃথিবীর যা সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্য, কিন্তু এটা যদি আমরা অন্যভাবে ব্যবহার করি তো অবশ্যই আমাদেরকে এর হিসাব দিতে হবে,
হিসাব দিতে হবে অবশ্যই।
তো এভাবে যদি আমরা দেখি তো আমরা সফরটা আসলে কিভাবে করব, এখন বিষয়টা হচ্ছে এটা। তো সফরের সার্বিক বিষয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা জানতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সফর করেছেন, বিশেষ করে উনার তায়েফের সফর প্রসিদ্ধ, তিনি যখন হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সফর করেছেন এটাও প্রসিদ্ধ, কিভাবে সফর করেছেন, বিভিন্ন ইসলামী জিহাদের জন্য সফর করেছেন, সাহাবায়ে কেরাম সফর করেছেন, এমনকি আমরা যে ইসলাম পেয়েছি সেখানেও কিন্তু আউলিয়া কারামের সফরের একটা ভূমিকা আছে। তারা সফর করে এসেছে,
অসংখ্য আউলিয়া কারামের জীবনী পড়লে আমরা দেখি যে তারা সফরের মাধ্যমেই ওই জায়গাতে পৌঁছেছেন।
তো আমরা যদি চাই, জানতে চাই আসলে সফর কিভাবে করলে সব অর্জিত হবে, সেটার রাস্তা তো অসংখ্য আছে। আপনি যে কোনো কিতাব আউলিয়া কারামের জীবনী পড়েন, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, আপনি পেয়ে যাবেন আসলে সফরটা কিভাবে বা কোন নিয়তে হওয়া উচিত।
রাইট,
ইনশাআল্লাহ পর্যায়ক্রমে
ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ শুনবো আমরা সফরের ধারাবাহিকতা। এক সফর হলো গিয়ে যেটা মুতালিব ভাই বললেন যে আমরা দুনিয়াতে আসা, আমাদের বাল্যকালটা এটাও একটা সফর। মা বাবার উপরে নির্ভর করে যে আমার এই বাল্যকালটা কাদের সাথে আমি কাটাবো বা কোন পরিবেশে কাটাবো। এরপরে যখন বাল্যকাল শেষ হয়ে যায়, একটু বোঝ আমার হয়, আমাকে স্কুল মাদ্রাসায় ভর্তি করানো হয়, এই ছাত্র জীবনটা এটা একটা সফর, এটা একটা আলাদা সফর। যখন লেখাপড়া আমার শেষ হয়ে যায়, আমি কর্মজীবনে লেগে যাই, কর্মক্ষেত্রে কর্মজীবনে লেগে যাই, আর কর্মজীবনটা একটা আলাদা সফর। এরপরে বৃদ্ধ বয়স আমার, যখন যেই বয়সে আমি কোনো কাজেই আসি না, না ঘরের কাজে না বাইরের কাজে, এটা একটা আলাদা সফর আমার। এরপর আখেরাতের সফর তো রয়েই গেছে। তো যেই সফরগুলো দুনিয়াতে হয় বা দুনিয়াতে করছি আমি বা আপনি, এই সফরগুলো নিয়ে যদি একটু চিন্তা করি তবে আল্লাহ চাহে অনেক সুন্দর জীবন আমার অতিবাহিত হবে। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, মিরাজ ভাই থেকেও সফরের ব্যাপারে কিছু কথা শুনি। জি,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সফর এমন একটি বিষয় যে সফর করার মাধ্যমে মানুষের জ্ঞান বৃদ্ধি হয়ে যায়, জ্ঞান বেড়ে যায়। সফরের মাধ্যমে আল্লাহ পাক মানুষের ধন দৌলতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে, বরকত হয়ে যায়। তো আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবন থেকে যদি আমরা দেখি, যে আপনি যে বিষয়টা বললেন জাকির ভাই, যে ইসলাম হলো পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা যেখানে আপনার কোনো কিছুর মধ্যে ত্রুটি নেই, তো এর নাম হলো আলহামদুলিল্লাহ ইসলাম। সহি বুখারী এর মধ্যে বর্ণনা করা হয় যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনকে সফর করা পছন্দ করতেন, এটাও কিতাবের মধ্যে বর্ণনা করা হয়। সহি বুখারী এর মধ্যে বর্ণিত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য যেদিন রওনা হয়েছিল ওই দিনটি ছিল জুমার দিন, আর তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছিলেন।
সুবহানাল্লাহ।
এবং হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, রাতে সফর করো, কেননা রাতে জমিনকে সংকুচিত করে দেওয়া হয়।
সুবহানাল্লাহ।
যখন আমরা সফর আমরা এক দেশ থেকে আরেক দেশে করি, এক গ্রাম থেকে আমরা আরেক গ্রামে করি, তো যখনই সফর করার সৌভাগ্য হয় আমরা যেন এই বিষয়গুলোর প্রতি কী রাখি, বিশেষ খেয়াল রাখি। কিতাবে এও বর্ণনা করা হয় যা আমার আকা আলা হযরত ফতুয়াই রাজবিয়া এর মধ্যে বর্ণনা করে যে সফরের জন্য আপনার উত্তম দিন হলো সোমবার, শুক্রবার কিংবা শনিবার, এই দিনগুলোতে যিনি আমরা যাত্রা করি এবং সফর আনন্দময় হোক, এবং সফরের মধ্যে অধিক আপনার কী হয়ে যাক, আপনার সৌভাগ্যবান হয়ে নিজ বাড়িতে ফিরে আসা, এই যে এবং নিজের পরিবার পরিজন নিরাপত্তে থাকার জন্য হাদিসে পাকের মধ্যে এর কিছু ওয়াজিফাও বর্ণনা করা হয়। যদি কেউ এই বিষয়গুলো পড়ে রওনা হয়ে যায়, আল্লাহ পাক তার ওই সফরের মধ্যে অধিক বরকত দান করবে, তাকে হাসি উজ্জ্বল রাখবে। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে
আনন্দ এবং হাসি উজ্জ্বল থাকার ব্যাপারে।
জি,
যেন এমনটা না হয় শরিয়াত বিরোধী কোনো কাজের মাধ্যমে যেন আমরা আনন্দ না করি। যেমন ধরেন গিয়া কোনো ব্যক্তি সফরে রওনা হলো, আনন্দের কথা যেহেতু আর সাদিসে পাকের মধ্যে, তার নামাজের টাইম দেখে নেওয়া,
জি
আমার যেখানে নামাজের টাইম হবে তো নামাজের সময় আমি গাড়িকে সেখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে সেখানে নামাজ সময় মতো অক্তের নামাজ আমি পড়ে নিলাম, এবং গাড়ির মধ্যে নাতের উসুল চলতে পারে, গাড়ির মধ্যে দিনই আলোচনা হতে পারে, গাড়ির মধ্যে সুন্নতের আলোচনা হতে পারে, গাড়ির মধ্যে ইলমে দিনের আলোচনা হতে পারে, তো তখন কি হবে, সবার মধ্যে এক আগ্রহ কাজ করবে, এক আনন্দও থাকবে এবং ক্লান্তিটাও তাদের দূর হয়ে
যাবে। আসলে বাস্তব পক্ষে জাকির ভাই আস আমাদের অনেক বড় একটা সংখ্যা যারা সফরে বিভিন্ন সময় বের হয় মুসলমান, কিন্তু তাদের হালত দেখলে অনেক মানুষ আপনি এমনও পাবেন জাকির ভাই, যে যারা এই সফরে আল্লাহ তাআলা নাফরমানি করতে করতে তার মৃত্যু হয়ে যায়।
আল্লাহ তাআলা
আপনার এমন অবস্থা, যে কয়েকদিন পূর্বে আপনি দেখছেন কিনা যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু ওই গাড়ির মধ্যে এখনো ধুম ধুম মাজ আল্লাহ আল্লাহ তাআলা নাফরমানি চলতেছে, আর ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে।
কেননা যে যে হালতে মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন সেই ওই হালতেই উঠবে। তো আমার যদি মৃত্যু এমন অবস্থায় হয়ে যায় যে আমি মাযাল্লা আল্লাহ তাআলার নাফরমানি গান শুনতে শুনতে আমার মৃত্যু হয়ে যায়, তো আমার এটা কেমন বিষয়? আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখে যেখানে আমাদের উচিত ছিল যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, কিন্তু আমরা এটার বিপরীত হয়ে যায় আমাদের মাঝে, তো এমন জানি না হয়। তো এটা নিঃসন্দেহে কি এটা আমাদের জন্য বরকত তো হবে না, এটা আমাদের জন্য কি জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটা কারণ হয়ে যাবে। তো যেই বিষয়টা বলতেছিলাম, যখন আমরা সফরে যাব আর আল্লাহ তাআলা খুব চমৎকার এক বিধান করে দিল, যদি কেউ আপনার শরীয় মুসাফির
জি
আপনার কোনো ব্যক্তি নিজের আপনার বাসস্থান থেকে তিন দিনের জন্য যদি দূরত্ব কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা পোষণ করে, আর এই দূরত্বটা কতটুকু হয় যদি 92 কিলোমিটার হয়, তাহলে সে শরীয় ভাষায় কি হয়ে যাবে? মুসাফির হয়ে যাবে। আর আল্লাহ পাক তার জন্য ইবাদতকেও আল্লাহ তাআলা সংকুচিত করে দিয়েছে। যদি কেউ সফরে চলে যায় তখন ওইখানে তার উপর সফরের যেটা আমরা কসরের নামাজ পড়ি এটা তার উপর ওয়াজিব হয়ে যায়।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন যে সফর এমন একটা বিষয় যার মাধ্যমে 5টি জিনিস অর্জিত হয়।
মাশাআল্লাহ।
এক তো হচ্ছে মনের শান্তি এর মাধ্যমে নসিব হয়, যে ক্লান্তি চলে আসছে এক কাজ করতে করতে, যে আপনি সফর করেন তার মাধ্যমে আপনার ক্লান্তিটা দূর হয়ে যাবে, মনের শান্তি আসবে। দ্বিতীয় হচ্ছে জ্ঞান অর্জন। সফরের মাধ্যমে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। আর তৃতীয় হচ্ছে রিজিক সমৃদ্ধি হবে, আপনার রিজিকে বরকত পাবেন। তারপরে হচ্ছে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এভাবে তিনি 5টি বিষয় বলেছেন। এখন হচ্ছে জ্ঞান অর্জন। আমরা যেহেতু বলেছেন যে সফরের মাধ্যমে আমরা যদি আমাদের বুজুর্গানে দিন তাদের জীবনে দেখি, তারা তাদের এই জ্ঞান অর্জন করার জন্য সফরকে বেছে নিয়েছেন। আমরা ইমাম বুখারি রহমতুল্লাহ তাআলা আলাইহির যদি কথা বলি, তারপরে ইমাম আজম রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এভাবে যারা আমাদের বুজুর্গ যাদেরকে আমরা অনুসরণ করি, তাদের প্রত্যেকের জীবনে আমরা দেখব তারা সফর করে জ্ঞান অর্জন করেছেন। তারা এলমে দিন অর্জনের জন্য এক শহর থেকে আরেক শহর, আরেক শহর থেকে আরেক শহর, এমনকি একটি হাদিস শোনার জন্য 3 থেকে 4 দিন 1 মাস পর্যন্ত সফর করেছেন তারা। আমরা গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলার জীবনী দেখি, দিন অর্জন করার জন্য সেই বাল্য বয়সে তিনি নিজের শহর থেকে সে বাগদাদে চলে গিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য। তো আসলে জ্ঞান অর্জনের তো অনেক অসংখ্য স্বতন্ত্রভাবে এলমেদিন অর্জনের হাদিস রয়েছে, তো সফর কিন্তু একটা অন্যতম মাধ্যম জ্ঞান অর্জনের জন্য।
সফরের করণীয় কিছু কাজ আছে। কেবলা শাইখে তরিকা তামির আলী সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলেন, এক সফরের দিন এবং টাইম আগে থেকে নির্ধারিত হওয়া খুবই জরুরি। কোন দিন আমি সফর করব এবং কোন টাইমে আমি সফরে বের হব, এই দুইটা বিষয় আগে থেকেই নির্ধারণ হওয়া দরকার। এরপরে আপনার সফরে অর্থাৎ ঘরে ফিরে আসা পর্যন্ত যা যা প্রয়োজন হবে তার একটা লিস্ট বানিয়ে নেওয়া। এমনটা নয় কি আমি এখন বলছি এখনই বের হয়ে যাবো, এমনটা না। এক সপ্তাহ আগে ডেট ফাইনাল করেন, টাইম ফাইনাল করেন, এই টাইমে আমি বের হব। এরপরে এই এক সপ্তাহ আপনি বসে যখনই মনে পড়ে তখনই লেখেন, যখনই মনে পড়ে তখনই লেখেন। আমিরুল সুনাত বলেন, ঘরে ফিরে আসা পর্যন্ত আপনার যা প্রয়োজন হবে, এমন যেন না হয় কি একটা জিনিসের জন্য হলো কারো কাছে হাত পাততে হবে, এমনটা যেন না হয়। ঘরে ফিরে আসা পর্যন্ত যা কিছু প্রয়োজন আগে নোট করেন। নোট করার পরে এগুলো সব আপনি নিজেটা নিজে তৈরি করেন, ব্যাগ নেন, যা যা প্রয়োজন সবগুলো নিয়ে নেন, এরপরে আপনি সফরে যান। তিনি বলেন যেন সফরে বের হলেও যেন এমন মন মানসিকতা না থাকে যে আমার প্রয়োজনীয় জিনিস আমি কারো থেকে চাইবো।
এখানে খুব চমৎকার হাদিস শরীফের মধ্যে যে আমার আকা আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলাই তার যে কিতাবের মধ্যে বর্ণনা করে ফতুয়া রাজবিয়া, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সময় আপনার কয়েকটা বিষয়কে অবশ্যই তার কাছে থাকতে হবে, এটা সুন্নত হিসেবে সাবিত করা হয়। যেমন মিসওয়াক, সুরমাদানি, আয়না, চিরুনি, কেচি, সুই, সুতা এবং নিজের ব্যবহৃত যেই বিষয়গুলো দৈনিক দিন প্রয়োজন এগুলো সাথে রাখা, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তো এমন না হয় আলহামদুলিল্লাহ, আমরা যদি আমিরে আহলে সুন্নতের দিকে যদি আমরা দেখি, আমিরে আহলে সুন্নত এই মহা নবী কামিল ইনি যখন সফরে বের হয়, ইনার জীবনের মধ্যে এটাও লেখা হয় যে তিনি খাবারের সময় কারো কাছে লবণটা যেন কারো কাছ থেকে না নিতে হয়, এর জন্য সবসময় লবণটাও কি নিজের সাথে রেখে দেয়। তো এটা আমাদের প্রত্যেকের উচিত জানি, কেননা এটার মাধ্যমে বলা হয় যে সম্মান নষ্ট হয়ে যায় কারো কিছু চাওয়ার মাধ্যমে। অনেকের এটা অভ্যাস হয়ে যায় যে কি আপনার
চাইতেই থাকে, চাইতেই থাকে সবকিছু। ফার্স্ট টাইম শুরুতেই কি হয়, ছোট ছোট জিনিসগুলো মানুষের কাছে চাওয়ার অভ্যাস হয়। এরপরে একটা সময় আসে চোখের লজ্জা উঠে গেলে মানুষের কাছে তখন বড় বড় জিনিসগুলো, টাকা ধার নেওয়া, কোনো জিনিস ধার নেওয়া, বড় জিনিসগুলো তখন ধার নেওয়ার অভ্যাস হয়। যে আমরা একটি নাতের ছেলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করবো অনুষ্ঠানে, এরপরে দর্শক আপনাদের কলগুলো শুনবো, আবারও ফিরবো আলোচনায় ইনশাআল্লাহ তাবারকাতাল্লাহ। সফরের সুন্নত নিয়ে আরও কিছু কথা বাকি আছে, চলুন আমরা নাতের ছেলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শ্রবণ করি। জি,
শুধা পান করোনা মদনী মদিনে বলে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে বলে হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে বলে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপনে শোনা মদনী মদিনে বলে শরীর সুপারিশ করি মাথায় পাপের বোঝা ভারি ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে বলে হাশরে যেন মুখে থাকে নবী হাশরে যেন মুখে থাকে আমারে বাঁচাও আমারে আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী কাছে বেঁচে প্রেম চাই আত্মার থাক
থাকি যেন তাতে গ্রেফতার, ধনের মোহ দূর করো না মদনী মদিনে ওয়ালে। আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে। আকা গুনাহের সাগরে ডুবে আছি, গুনাহের সাগরে ডুবে আছি, আকা গুনাহের সাগরে ডুবে আছি। আমারে বাঁচাও, আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুবই চমৎকার কালাম শুনছি আমরা রাশেদ মাদানী ভাই থেকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক শ্রোতার কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো আমরা শুনি, এরপর এস এম এস আছে, কিছু এস এম এসও পড়বেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আল্লাহ তাবারক তাআলা সবাইকে হিফাজত দান করুক, আমরা মাদানী চ্যানেলের সাথে লেগে থাকি ইনশাআল্লাহ তাআলা, ইলমে দিন অর্জন হবে, অনেক কিছু শিখতেও পারবো। জি, পরবর্তী কল দেন।
আমি লালমনিরহাট জেলা থেকে ওয়াহিদ মুরাদ বলছিলাম। আমাদের মাদ্রাসার অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমরা সব পরিবারে সবাই মিলে দেখছি।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক, নিজের পরিবারের সবাই তো দেখছেই, নেকির দাওয়াতের মাধ্যমে অপরদেরকেও দেখার সুযোগ করে দিন মাদানী চ্যানেল, যেন তারাও দেখে, তারাও শিখবে, তাদের পরিবারের মধ্যেও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি, কল।
আমি পিয়াসপুর থেকে বলতেছি, আমার নাম মশিউর রহমান, মাদানী চ্যানেলটা খুব আমাকে ভালো লাগলো।
আচ্ছা, খুব ভালো লাগছে আপনার কাছে, আল্লাহ তাআলা বরকত দিক। আপনার কাছে যেটা ভালো লাগে সেটা অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব, আর এটা খুবই সুন্দর একটা হাদিস মোবারকাও আছে ব্যাপারে, যে তোমার নিজের কাছে যেটা ভালো পছন্দ হয় সেটা অপর ভাইয়ের জন্য তুমি পছন্দ করো। আপনার কাছে খুবই পছন্দের একটি চ্যানেল মাদানী চ্যানেল, এই পছন্দের চ্যানেলটাকে আপনি কি চান না আপনার অপর মুসলমান ভাইও দেখুক, তারাও কিছু শিখুক, তবে আপনার আমার দায়িত্ব নেকির দাওয়াতের মাধ্যমে অপরকেও জানানো। পরবর্তী কল দেন। আল্লাহ তাআলা বরকত দান করুক, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। মাদানী চ্যানেল যে কথাগুলো বলে তার উপরে আমল করবেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করবেন, বড়দেরকে সম্মান করবেন, লেখাপড়ায় মন দিবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। যারা এই বয়সের আছে তাদের জন্য তো মাদানী চ্যানেল আরও বেশি গুরুত্ব রাখে, কেননা এরাই তো দেশের ভবিষ্যৎ, আর এরাই একদিন দেশকে পরিচালনা করবে, এরাই একদিন দেশকে অনেক উপরের দিকে নিয়ে যাবে। এই সকল লোকের জন্য মাদানী চ্যানেল কতটা গুরুত্ব রাখে সেটা হয়তো বা এখন বুঝতেছেন না, কেননা এই সকল সন্তানরা যখন মাদানী চ্যানেল দেখবে, শিখবে, বুঝবে, তখন তারা বড় হয়ে এভাবেই নিজের দেশকে চালানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলায়। আপনাদের অনুষ্ঠান আমার সবই ভালো লাগে, অনুষ্ঠান আপনারা প্রচার করতেছেন খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমি আমার মিসেজ বসে দেখতেছি, আপনাদের সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিক, আল্লাহ তাআলা হেফাজত দান করুক, আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, পাঁচ ওয়াক্ত নামাজই আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়ে দিক। দর্শক শ্রোতা, আমরা কলগুলো শুনছিলাম, কয়েকটা এসএমএস আছে, পরি এরপর ইনশাআল্লাহ তাআলা আবার চলে আসবো আলোচনায়। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখছি, সফরের সুন্নাত নিয়ে আলোচনা। খুবই ইচ্ছা করে মাঝে মধ্যে মাদানী কাফলায় সফর করতে, কিন্তু সময়ের অভাবে সফর করতে পারি না, সময় কাউকেই ছাড়ে না, প্রত্যেকটা ব্যক্তিকেই সময় ধরে রাখছে। এই সময়ের এটা হলো একটা বাহানা, আপনার মাধ্যমেই কথাগুলো বলছি যাতে করে সকলের কাজে লাগে। এটা সময় নেই বা সময় পাচ্ছি না বা খুব ব্যস্ত, এটা একটা বাহানা। শত বাহানার মধ্যে এটাও একটা বাহানা যে আপনি সময় পাচ্ছেন না। একটা উদাহরণ যদি দেই, আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে যাদের বিয়ে হয়, আপনি কি বিয়ের অনুষ্ঠানে যান না? অথবা কারো ইন্তেকাল হয়ে গেল, আপনি কি জানাজাতেও যান না? আচ্ছা, এটাও বাদ দিলাম, পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ, তাকে নিয়ে কি হসপিটালও আপনি যান না? যদি এগুলো না করেন, তবে ঠিকই আছে, আপনি অনেক ব্যস্ত আপনি। আর যদি মনে করেন না ভাই আমি এগুলো তো করতে হয় আমাকে, তো যদি আপনাকে আত্মীয় স্বজনের বিয়ার মধ্যে যেতেই হয়, এটা আত্মীয়তার এক বন্ধন, আপনাকে যেতেই হবে। কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করতে হবে, মুসলমানের দায়িত্ব হিসাবে পালন করছেন। ঘরের কেউ অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাচ্ছেন, এটাও আপনার উপরে দায়িত্ব, জিম্মাদারি। তো ঠিক ইলমে দিন অর্জন করার জন্য মদনী কাফলায় সফর করা, এটাও আপনার দায়িত্ব। এই যা করতেছেন না, যা করছেন কিছুই সাথে যাবে না। একবার ভাবেন চোখ বন্ধ করে যে আমি যা করছি কোন কোন জিনিসটা আমার সাথে যাবে। সাথে যেটা যাবে সেটাতেই আপনি যেতে পারছেন না, সাথে যাবে ওই যে ইলমে দিন অর্জন করবেন, আর ইলমে দিন অর্জন করার পরে তার উপরে আমল করবেন, সে আমলটাই তো সাথে যাবে। সঠিকভাবে আমল করবেন আর সে আমলটাই সাথে যাবে।
ইমাম জামি রহমতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ,
জি,
তিনি অত্যন্ত একজন বড় মাপের আলেম ছিলেন। ইমাম জামি রহমতুল্লাহ আলাইহির কিতাব উস্তাদ নিজামিতেও পড়ানো হয়, তার উস্তাদ ছিলেন উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহ। তিনি ব্যবসায়ী ছিলেন, এই ব্যবসার কাজে তিনি ব্যস্ত থাকেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করতেন। তো তার নাম একজন ব্যক্তি যখন শুনলো, বললেন এই ব্যক্তির জিয়ারত করবো, এই বুজুর্গের জিয়ারত করবো।
আচ্ছা,
গিয়ে দেখলেন যে ব্যক্তি সারাদিন ব্যস্ত, সকালে ব্যবসার কাজ, সন্ধ্যায় ব্যবসার কাজ। তো আমি তো এরকম ভাবিনি যে আল্লাহর ওলি বলতে সে সর্বদা আল্লাহ আল্লাহ করবে,
জিকির করবে, জেনে থাকবে
সর্বদা। যে রকম আসলে শুনলে আল্লাহর ওলিদের কথা শুনলে যে এরকম মাইন্ড আসে, সে এরকম ভাবতে লাগলো। তো এভাবে ভাবতে ভাবতে তার সংস্পর্শে গেল, সাহচর্যে গেল। তখন সেই ব্যক্তিকে বলো যে আমার মন চাচ্ছে হজে যাব, সফর করার ইচ্ছা করছে। তখন বলল হুজুর আমিও আপনার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, তো হুজুর আপনি কখন যাবেন? কখন মানে আমি এখন যাব, এখনই হজে।
আচ্ছা,
তখন বলল হুজুর আমার চাদরটা রয়ে গেছে, আমি আমার চাদরটা নিয়ে আসবো, আমার চাদরটা প্রয়োজন। বললেন না যে চাদর না, এভাবেই যেতে হবে। বলল হুজুর চাদর ছাড়া কীভাবে যাব, এটা তো আমার প্রয়োজনীয় একটা বস্তু। তখন বললেন যে দুনিয়া হচ্ছে সেটাই যেটা তোমাকে গাফিল করে দেয়। এখন তোমার দুনিয়া হচ্ছে তোমার চাদর, চাদরটাই তোমার জন্য দুনিয়া হয়ে গেছে, কেননা এটা তোমাকে হজে যাওয়া থেকে বাধা প্রদান করছে। আর আমার এত বড় ব্যবসায়ী কারবার, সেটাও আমার জন্য দুনিয়া নয়, কেননা সেটা আমাকে হজে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে না। অর্থাৎ আপনার কাছে অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ বিমুখ আপনাকে করে না, আল্লাহর প্রতি আপনি সবসময় ধাবিত, আল্লাহকে স্মরণ করেন, জিকির করেন। দুনিয়ার সমস্ত কিছু থাকার পরেও এই সকল কিছু দুনিয়া না, আর সামান্য কিছু আপনার কাছে আছে, এই বিষয়টা আপনি ব্যস্ত থাকেন, এটা নিয়ে আপনি পড়ে থাকেন, এটাই হচ্ছে আপনার জন্য দুনিয়া।
আহা আল্লাহ।
তো এখন আমাদের মাঝে আমরা দেখি, আব্দুল হাবিব ভাইয়ের কথা আপনি অফলাইনে বলছিলেন যে অনেক বড় একজন ব্যবসায়ী আমাদের, কিন্তু তার জীবনটা দেখি যে এই দেশ থেকে ওই দেশে ছুটাছুটি করছে,
প্রতিটা মুহূর্ত সফর
করছে, শুধু ইলম, ইসলামকে কিভাবে আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছে
দেওয়া যায়,
ইসলামকে আরো কিভাবে সুন্দরভাবে মানুষগুলোকে আরো কিভাবে ইসলামের সাথে সম্পৃক্ত করা যায়, আল্লাহমুখী করা যায়, সে এই কাজে ব্যস্ত থাকে। তো তার অসংখ্য বিষয় থাকার পরেও তিনি কিন্তু দুনিয়ামুখী আমরা বলতে পারবো না। তো আর আমাদের কাছে সামান্য একটা বিষয় থাকার পর আমরা বাহানা বানাই যে আমার এটা আছে, আমি এটা ছাড়তে পারছি না, আমার একটা চাকরি আছে, বা আমি ছোটখাটো একটা ব্যবসা করি, এই ব্যবসার কারণে যেতে পারছি
না। কথা স্মরণ করিয়ে দিয়েছেন আপনি। তার মানে আমরা যারা কোন মানুষকে যখন বলি দুনিয়াদার, এই দুনিয়াদার বলতে গেলেও সাবধানে বলতে হবে আমাদেরকে যে এই ব্যক্তি আসলেই দুনিয়াদার কি না। যেমন আপনি বললেন যে অনেক সম্পদ আছে, কিন্তু ওই সম্পদ, ওই ব্যবসা বাণিজ্য টাকা পয়সা তাকে আল্লাহ থেকে বিমুখ করে রাখেনি, সে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য থাকার পরেও ইবাদত, রিয়াজত, হজ, ধর্মীয় যত কাজগুলো আছে সবগুলোই সে করছে, নামাজও পড়ছে, তবে এই ব্যক্তিকে দুনিয়াদার বলা যাবে না, সম্পদ আল্লাহ তাআলার দেয়া দান, কিন্তু সাহাবায়ে কেরামের সম্পদ ছিল। আবার কোনো ব্যক্তির কাছে আছে অল্প, সে এটা নিয়েই ব্যস্ত, আল্লাহ বিমুখ হয়ে গেছে, অর্থাৎ দিন, ধর্ম, ইবাদত, রিয়াজত থেকে সে বিমুখ হয়ে গেছে। তো বলা যায় ওই ব্যক্তির মধ্যে দুনিয়া ঢুকে গেছে, দুনিয়া দুনিয়া করছে।
অবশ্যই যারা থাকে তাদের জীবনটা তো আসলে সহজ না,
সহজ
10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা বা 18 ঘন্টা পর্যন্ত আমরা শুনি যে ডিউটি করে, তারপরও ব্যক্তিটা যখন কাজ শেষে এসে নিজে রান্না করে খায়, তখন তার অবস্থাটা আসলে আমাদের বোঝা উচিত,
অন্য রকমের হয়ে যায়। যারা এমনি প্রবাসে চাকরির জন্য যাননি কখনো বা কাজের জন্য যাননি, এমনিতেই যদি কেউ ব্যবসা বাণিজ্যের জন্য যেয়ে থাকেন বা দিনই কাজের জন্য যেয়ে থাকেন কোনো দেশে দুই চার ছয় মাসের জন্য, আপনাদের একটু হলেও অনুভব হয়েছে যে একজন মানুষ নিজের ফ্যামিলি ছেড়ে থাকা কেমনটা হয়? আমরা মিরাজ ভাই আছেন, মিরাজ ভাই থেকে কিছু শুনি। মিরাজ ভাই শুধু আমাদেরটাই শুনে নিজে কিছু বলছেন।
আলহামদুলিল্লাহ, তো যে বিষয়ে চলতেছিল সফর, আসলেই কষ্টের একটি অনেক বড় একটা অধ্যায়। এইভাবে হাজারো যারা প্রবাসী যারা রয়েছে হয়তো তারা এই বিষয়ে কী হবে একমত হবে। তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। যারা আসলে আমাদের এটাও দেখার বিষয় যে জাকির ভাই একটা মানুষ সফর, যে আমরা পূর্বে যে শুনলাম যে দিনই ইসলাম এটা পরিপূর্ণ একটা মাজহাব, যেটার মধ্যে কমি বলতে কোনো কিছু নেই, সকল কিছু আছে। একটা মানুষ সফর গেলে কতদিন বাহিরে থাকতে পারবে, এটাও হাদিস শরীফের মধ্যে আসছে যে কতদিন থাকবে সে, আমাদের বোঝা উচিত।
চমৎকার কথাগুলো শুনিয়েছেন মিরাজ ভাই সফরের ব্যাপারে। সফরের মধ্যে যেমন বরকত রয়েছে, সফর তো আজাবের টুকরা বলা হয়েছে, কষ্টের এক মনে করতে পারেন কষ্ট হবেই সফরের মধ্যে। গাড়িতে চলতে গেলে, গাড়িতে উঠতে গেলে, বসতে গেলে, আরাম করতে গেলে, খাবার খেতে গেলে, প্রত্যেকটা বিষয়ে কষ্ট হতে পারে আপনার। কেননা আপনি ঘরে যেভাবে আরাম করবেন, যেভাবে খাবার খাবেন, যেভাবে একটা পরিবেশ পাবেন, সেই পরিবেশটা তো আর বাহিরে পাবেন না। আর এজন্যই তো সফরের মধ্যে সওয়াবও আপনাকে দেওয়া হচ্ছে, কত সওয়াব দেওয়া হচ্ছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সারও দেওয়া হচ্ছে, তাই না?
সওয়াব এখানে খুব
রোজার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে সার দেওয়া হচ্ছে সফরকারীদের জন্য।
আপনার যারা আল্লাহর রাস্তায় সফর করে বা সফরে যায় তাদের খুব চমৎকার এক হাদিসে পাক, যা আল মুআযামুল কাবীরের মধ্যে বর্ণনা করা হয়, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহিনশাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তির চেহারা আল্লাহর রাস্তায় সফরে ধুলোমুলি হয়ে যায় আল্লাহ পাক কিয়ামতের দিবসে ওই যে চেহারা, এই চেহারাকে আল্লাহ পাক এর দয়ায় এই চেহারা জাহান্নামের আগুন স্পর্শ করবে। এবং বন্যা এও করা হয় যদি সে আল্লাহর রাস্তায় সফররত অবস্থায় তার পা ধুলোমুড়ি হয়, আল্লাহ পাক তার এই পাকে জাহান্নামের আগুন থেকে হিফাজত
করবে। আবার আরো বলা হয় সফররত অবস্থায় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তো তাকে শহীদদের সাথে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে। এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু মাদানী ফুল শুনে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। ইনশাআল্লাহ তাবারক তাআলা জি আমাদেরকে কালাম শুনিয়ে দিন।
Mustafa salli ala Muhammadin tari tare pelam khuda salli ala Muhammadin jar priyana Mustafa salli ala Muhammadin ruhul amin gelen roye nobi gelen arush pane ruhul amin gelen roye nobi arshe azam dilo shada arshe azam dilo shada salli ala muhammadin salli ala mustafa salli ala যে পড়েছে ইউজিফা, যে পড়েছে ইউজিফা সল্লি আলা মুহাম্মাদিন পাখে যেন থাকে খোদা মুখে যেন থাকে খোদা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুস্তাফা সল্লি আলা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ইমরান মাদানী ভাই চমৎকার কালাম আমাদেরকে শোনালেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত ইসলামের সদকায় এই কালামের মাধ্যমে হাজার হাজার মানুষের অন্তরে ইশকে রসুলের যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের নতুন কিছু দেখা যায়, নাতে রসুলের মাধ্যমে মানুষ ইশকে রসুল অর্জন করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম সফরের সুন্নাত, শেষ দুই একটা কথা শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা বিদায় নেব। জিমিত আলী,
ঘর থেকে আমরা যখন বের হব এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে আমরা যখন ঘর থেকে বের হব তখন যেন এই দোয়াটি পড়ে নিই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মাধ্যমে রিজিকে বরকত, ঘরের মধ্যে যারা আছে তাদের হিফাজতের বিষয় সব কিছু এর মধ্যে নিহিত রয়েছে। এর পরবর্তীতে আমরা যখন গাড়িতে সফর করব, গাড়িতে উঠব, তার জন্য দোয়া রয়েছে, যেমনটা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অতঃপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার করে পাঠ করবে। অতঃপর বলবে সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ওয়া ইন্নাহু লা ইগফিরুল যুনুব। এভাবে বিভিন্ন প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা ঘর থেকে বের হলে কি দোয়া পাঠ করব, আমরা যখন গাড়িতে উঠব তখন কোন দোয়াটি পাঠ করব, অথবা আমরা যদি গাড়িতে না গিয়ে লঞ্চে যাই বা স্টিমার,
সেখানে আলাদা দোয়া,
সেখানে আলাদা দোয়া রয়েছে, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম, এই দোয়া পাঠ করব। তো বিভিন্ন পর্যায়ক্রমে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন। আর সফরের আরও একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পন্থা শিখিয়েছেন, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাকিবু শাইতানুন আর রাকিবানি শাইতানানি আসারাসাতু রাকবুন। অর্থাৎ একজন সফর করা, আপনার সামর্থ্য আছে, আপনি তিন চারজন বা কাফেলাবদ্ধ হয়ে সফর করার একটা অবস্থা আছে, তো সেক্ষেত্রে একা সফর না করা। কেন বলা হয়েছে একা সফর হচ্ছে শয়তান, দুজন মিলে সফর করাটা শয়তানের কথা বলা হয়েছে, তিনজন সফর করা হচ্ছে একটা কাফেলা, আর কাফেলার যে বরকত সেখানে সে পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে তিনজন বের হবে, ইদা খরাজা সালাসাতুন ফি সাফারি, যখন তোমরা কোনো সফরে তিনজন বের হবে, ফাল ইয়ামিরু আহাদাহুম, তখন তাদের মধ্যে যেন একজনকে আমির বানিয়ে দেয়।
আমির বানানো,
আমির বানিয়ে দিলে এর মধ্যে কাফেলার যে ব্যবস্থা রয়েছে বিভিন্ন সময়
সে দেখবে,
এরতে করে কি হয়, সহজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলেন যে আমি যা জানি, যদি মানুষ তা জানতো একা সফরের ব্যাপারে, আমি যতটুকু জানি মানুষ যদি তা জানতো একা সফর করার ব্যাপারে, তাহলে কোনো ব্যক্তি একাকী রাতের বেলা কখনো সফর করত না।
আল্লাহ,
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী রাতে সফর করাকে নিষেধ করেছেন। হ্যাঁ, রাত্রে আপনি যদি কাফেলাবদ্ধ হয়ে সফর করেন, সেটা আবার ভিন্ন হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে রাতে সফর করাটা উত্তম
বলা হয়েছে,
সংকুচিত করে দেওয়া হয়, অর্থাৎ আপনি সহজেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন। এছাড়া আপনি যখন কোথাও সফর করবেন, অবশ্যই আপনার মা বাবা থাকলে তাদের অনুমতি নেবেন, আপনার ফ্যামিলি আছে তাদের যে খাবার আপনি যতটুকু খাবারের ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যেও আছে, আপনি যদি আপনার সহধর্মিণীকে নিয়ে যেতে পারেন, সামর্থ্য থাকে, তাহলে তাকেও সাথে,
এবং শরীয়তের নিষেধাজ্ঞা না থাকে,
না থাকলে আপনি তাকে সাথে নিয়ে যান, এটাও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই যে সার্বিক যে বিষয়গুলো রয়েছে, এর মধ্যে যদি আমরা সুন্নত মোতাবেক আমল করি, আমাদের যে আনন্দ যেটা, সেটাও আমরা পেয়ে যাব, এবং আল্লাহ তাআলার যে নিদর্শনগুলো সেটাও দেখা হয়ে যাবে, সাথে সাথে পাশাপাশি আমরা সওয়াবও পেয়ে যাব। সফর হচ্ছে আপনার অভিজ্ঞতার একটা সমুদ্র বলা যায়। আপনি ঘরে বসে সারা জীবনে যে অভিজ্ঞতা আপনি জমা করতে পারবেন, একটি সফরের মধ্যে দেখা যাচ্ছে আপনি অসংখ্য অভিজ্ঞতা
শেখা যায়, অনেক কিছু জানা যায়।
জ্ঞান শিক্ষা এক জিনিস আর জ্ঞান আরেক জিনিস। শিক্ষা হচ্ছে আপনার পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ, আর জ্ঞান হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে
প্র্যাকটিক্যাল দেখে আসে সেখান থেকে কত,
আর সেই প্র্যাকটিক্যাল জ্ঞান যেটা, সেটা সফরের মধ্যে সবচেয়ে বেশি।
রাইট 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 রাইট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সফর অবস্থায় যখন আমরা থাকবো, দর্শক শ্রোতা, আমাদেরকে মনে রাখতে হবে শরীয়তের বিরোধী জন্য কোনো কাজ আমাদের দ্বারা না হয়, যেমন পর্দাহীনতা, নামাজ ত্যাগ করা, নামাজ কাজা করা, বা কারো সাথে ঝগড়া বিবাদ করা, এই বিষয়গুলো থেকে আমরা নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করবো। আপনি সফরে আসেন, মাথায় রাখতে হবে নামাজের টাইম যখন হয়ে যায় নামাজ আদায় করে নেওয়া, বা আপনার মাধ্যমে যদি কোনো ব্যক্তির কষ্ট হয় তো সেটাও আপনাকে দেখতে হবে, আমার মাধ্যমে যেন কারো কষ্ট না হয়, এই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, সফর অবস্থায় মানুষ একটু ক্লান্ত হয়ে যায় বিশেষ করে, বা একটু মেজাজটা তার মানুষের খারাপ থাকে সফররত অবস্থায়, ওই অবস্থাতেও আপনাকে শান্ত থাকতে হবে, কেননা একটা গাড়ির মধ্যে পাঁচজন সাতজন দশজন মানুষ আছে, সবাই যদি একই ব্যবহার করে তবে চলবে না। আচ্ছা, সফর অবস্থায় ডিরেকশন দেওয়ার ব্যাপারেও অনেক মানুষ পাওয়া যায়, গাড়িতে যখন আমরা সফর করি সবাই চায় ড্রাইভারকে ডিরেকশন দেওয়ার জন্য, এভাবে চলো, এভাবে চলো, এভাবে টানো, এভাবে যাও, এভাবে করো, এভাবেও করা উচিত নয়। তো প্রত্যেকটা বিষয় আমরা দুনিয়াবি এবং দিনই আমরা খেয়াল রাখবো, আল্লাহ তাআলা যা ভাগ্যে রাখছেন তাই হবে, যখন পৌঁছানোর তখনই পৌঁছাবো, তাড়াহুড়াও যেন না করি আমরা, এই বিষয়গুলো। আচ্ছা, আদবেরও খেয়াল রাখবো আমরা, যেখানেই যাই মাজার জিয়ারতে যাই আদবের খেয়াল রাখবো, হজ উমরাতে যাই আদবের খেয়াল রাখবো, সম্মানের খেয়াল রাখবো, পবিত্র ভূমির খেয়াল রাখবো। আচ্ছা, সাথে মা বাবা আছে তাদেরও খেয়াল রাখতে হবে, বা মহিলারা আছে তাদেরও খেয়াল রাখতে হবে, পর্দার বিষয়টা যেন লঙ্ঘন না হয়, সকল সার্বিক বিষয়গুলোই আমাদেরকে খেয়াল রাখা উচিত সফররত অবস্থায়।
মহিলাদের ক্ষেত্রে আমাদেরকে বিষয়টা জানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা মাহরাম ব্যতীত সফর করতে পারবেন। এখানে শরীয়ত সফরের কথা বলা হয়েছে, যেমনটা শুরুতে মেরাজ ভাই বলেছেন 92 কিলোমিটার হচ্ছে শরীয়ত মুসাফিরের সময়টা, আপনার যে দূরত্বটা সেটা যেন 92 কিলোমিটার হয়। তো এতটুকু দূরত্ব যদি কোনো মহিলা অতিক্রম করতে চায়, অবশ্যই তার সাথে একজন মাহরাম থাকতে হবে অথবা স্বামী থাকতে হবে, তো তখনই এই সফর তারা যেতে পারবে, অন্যথায় কিন্তু গুনাহগার হবে।
হুম হুম হুম। কখন কোন জিনিস প্রয়োজন হয়, কোথায় যায়, কোথায় গিয়ে কোন বিপদে পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। সফরের প্র্যাকটিক্যাল আরও অনেক কিছু জানার জন্য দাওয়াত ইসলামের মাদানী কাফালায় সফর করুন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সফর প্র্যাকটিক্যাল শিখতেও পারবেন এবং সফরের সওয়াবও আমাদের অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।